আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সবার তরে অনুগ্রহ তোমার এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। যারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে সকলকে মুবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এই অনুষ্ঠানের মধ্যে আমরা প্রতিটি পর্বের মধ্যে বিশেষ করে সেই সকল বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করে থাকি, যেই সকল বিষয়গুলির মধ্যে রয়েছে যে হুজুরে আকরাম নূরে মুজাস্সাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ বিশ্ব জগতের উপর কাদের উপর পড়েছে, কাদের উপর কি আমল করলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ লাভ করা যায়, অনুগ্রহ অর্জন করা যায়, নবী পাকের দয়া লাভ করা যায়, তো ওই সমস্ত বিষয়গুলি নিয়ে আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানকে সাজিয়ে থাকি। ইনশাআল্লাহ আজদা বাজাল আজকের অনুষ্ঠানের মধ্যেও আমরা যেই বিষয়টি রেখেছি তা হচ্ছে আদবকারীরাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ লাভ করবে। অর্থাৎ যারা দুনিয়াতে যাদের মধ্যে আদব ছিল, আদবকারী যারা ছিল দুনিয়াতে, ইনশাআল্লাহ তাদের উপরেই নবী পাকের অনুগ্রহ লাভ হবে, দয়া লাভ হবে, পাশাপাশি আল্লাহ পাকের রহমতও তাদের উপর বর্ষণ হবে। যুগে যুগে আমরা যদি ইতিহাস দেখি তো যারাই দামি হয়েছে তারাই আদবকারী ছিল, আর যারাই দুনিয়াতে ধ্বংস হয়েছে এদের পরিণতি যারাদের খারাপ ছিল, আমরা যদি দেখি এদের ইতিহাস দেখব যে তারাই বেয়াদব ছিল। বেয়াদবির পরিণতি দুনিয়াতে আমরা দেখেছি, কবরের মধ্যে আমরা অসংখ্য এরকম ঘটনা আমরা কিতাবের মধ্যেও পড়েছি। তো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে অনুষ্ঠানের মাধ্যমে যে কিভাবে আদবকারী হওয়া যায়, কি কি কাজ থেকে আমাদেরকে অর্জন করতে হবে, অর্থাৎ কি কি কাজ বর্জন করতে হবে যেগুলি আদবের খেলাফ রয়েছে, আমরা ইনশাআল্লাহ শুনবো। মোবাল্লিগ ইসলামী ভাই অনুষ্ঠানের সঙ্গে রয়েছেন ইমরান ভাই, প্রতি পর্বে না ইনশাআল্লাহ আজকের বিষয় নিয়ে তিনি মাদানীফুল এরশাদ করবেন। আসুন আমরা শুরুতেই আমাদের প্রিয় নবী রসুলে করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত রয়েছে আমরা শ্রবণ করে নিই। আমাদের প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তফা সরকারে দো আলম নূরে মুজাস্সাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত না সে নিজে জান্নাতে নিজের স্থানকে দেখে না নেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, সেই ব্যক্তি কতই না সৌভাগ্যবান যে দুনিয়াতে থেকেই জান্নাতে সে কোথায় থাকবে তা দেখে না নেবে। তো ইনশাআল্লাহ তাআলা আর যে দুনিয়াতে থেকে তার জান্নাতকে দেখে নেবে সে কি কখনো জাহান্নামে যেতে পারে? অবশ্যই নয়। তো এর জন্য উচিত হচ্ছে, আর এর জন্য আমল হচ্ছে, বিশেষ আমল হচ্ছে নবী পাকের উপর 1000 বার দুরূদ শরীফ পাঠ করা। আসুন আমরা যদি জান্নাতে যেতে চাই, আর কেই না জান্নাতে যেতে চায়, আমরা সকলেই চাই জান্নাত লাভ করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, তো একটি কাজ অবশ্যই করতে হবে, তা হচ্ছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা। আসুন আমরা নিয়ত করি এখন থেকে ইনশাআল্লাহ প্রতিদিন কমপক্ষে 1000 বার দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ আজকে আমরা যে বিষয় রেখেছি তা হচ্ছে আদবকারীরাই নবী পাকের অনুগ্রহ লাভ করবে। তো আমরা শুনবো যে আদবের মধ্যে কোন কোন বিষয়গুলি রয়েছে, কোন কোন বিষয়ের প্রতি আমাদের আদবের খেয়াল রাখতে হবে, অর্থাৎ কাদের প্রতি আদব করতে হবে, আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইমরান ভাই থেকে তা শ্রবণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ, খুবই চমৎকার একটি বিষয় নেওয়া হয়েছে। আদব সম্পন্ন ব্যক্তিরাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগ্রহ পাবে, দয়া পাবে। আসলে আদব আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটি নিয়ামত এবং বান্দার জন্য এমন একটি গুণ যেটি বান্দাকে সম্মানের অনেক বড় স্থান দান করে এবং তাকে উন্নতির অনেক বড় দরজায় পৌঁছে দেয়। যদি আজকে আমরা যারা সফলকাম হয়েছে, উন্নতির অনেক বড় স্থান দখল করে নিয়েছে, তাদের জীবনী অধ্যয়ন করি, হোক সেটা দুনিয়াবী ক্ষেত্রে, হোক সেটা দিনী ক্ষেত্রে, হোক সেটা আল্লাহ ওয়ালাদের বা হোক সেটা দুনিয়ার কোনো ব্যক্তি, তাহলে যে বিষয়টা আমরা কমন হিসেবে পাবো সেটা হচ্ছে সম্মান এবং আদব। কারণ সম্মান এবং আদব হচ্ছে সেই জিনিস যেটা বান্দাকে দুনিয়াতেও সম্মানিত করে, আখিরাতও সম্মানিত করে। আজকের যে বিষয় আদব নেওয়া হয়েছে, এখানে অনেকগুলো বিষয় আসতে পারে, যেমন আল্লাহ তাআলাকে আদব করা, নবী পাকের আদব, বুজুর্গানের দিনদের আদব, কিতাবের আদব, মসজিদের আদব। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবি হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলতপূর্ণ ইরশাদ হচ্ছে, যে ব্যক্তি মাটি থেকে এমন কাগজ কুড়িয়ে নিল যাতে আল্লাহ তাআলার নামসমূহের মধ্য থেকে যে কোনো নাম রয়েছে, তবে আল্লাহ তাআলা তার নাম রূহসমূহের সর্বোচ্চ স্থান ইল্লিনে উচ্চতর করে দিবেন।
সুবহানাল্লাহ।
অর্থাৎ রূহসমূহের সর্বোচ্চ যে স্থান রয়েছে সেটা হচ্ছে ইল্লিন, আর আল্লাহ তাআলা সেই ব্যক্তির নামকে সেখানে উচ্চতর করে দিবেন।
আল্লাহু আকবার।
যদি আল্লাহ তাআলার নাম থেকে যে কোনো একটি নাম লেখা রয়েছে কাগজে, সেটা যদি মাটিতে পড়ে থাকে, সেটা যদি উঠিয়ে নেয়। আচ্ছা, এটার বাস্তবে এমন একটি প্রমাণিত উদাহরণ রয়েছে যেটা আমির আহলে সুন্নাত নিজের কিতাবের মধ্যে নকল করেছেন, যেটা মাদানী চ্যানেলের মধ্যে অনেকবার বর্ণনা হয়েছে, যে বিশর হাফি রহমাতুল্লাহ আলাই, আল্লাহু আকবার, ওনার জীবনে যদি আমরা অধ্যয়ন করি তাহলে দেখবো যে বিশর হাফি রহমাতুল্লাহ আলাই তওবা করার পূর্বে অনেক বড় মদ্যপায়ী ছিলেন, যে একবার মদের নেশায় তিনি বিভোর ছিলেন আর রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন। তখন তিনি দেখলেন মাটির মধ্যে, রাস্তার মধ্যে একটি কাগজ পড়ে আছে যেটার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা রয়েছে। যদিও তিনি নেশা অবস্থায় ছিলেন, নেশার মধ্যে বিভোর ছিলেন, কিন্তু তিনি আল্লাহ তাআলার সে নাম মোবারক বিসমিল্লাহ শরীফকে উঠিয়ে নিলেন, একটি আতরের বোতল কিনলেন, সেটাকে সম্মান করলেন এবং সে বোতলের মধ্যে ঢুকিয়ে রাখলেন। তখন কিছুদিন পর সেই জামানার একজন আল্লাহর ওলি ছিল, সেই জামানার আল্লাহর ওলির স্বপ্নের মধ্যে এসে কেউ তাকে বলতেছে যে যাও বিশরকে গিয়ে বলে দাও যে সে আমার নামকে সম্মান করেছে, আমার নামকে উঁচু স্থানে রেখেছে, সুগন্ধি করেছে, তাই আমিও তাকে সম্মানিত করে দেবো।
তো
ওই বুজুর রহমতুল্লাহ তাআলা চিন্তা করতে লাগলেন, বিশর তো একজন মদ্যপায়ী, হয়তো আমার স্বপ্ন ভুল, সে তো গুণাগার ছিল, তার জন্য এটা কেমন হবে। তো তিনি কী করলেন, ঘুম থেকে উঠলেন, জাগ্রত হলেন, ওযু করে দুই একাত নামাজ পড়ে আবার ঘুমিয়ে গেলেন। দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন একই স্বপ্নে দেখলেন যে যাও আমার এই বার্তা বিশরের জন্য তার কাছে পৌঁছিয়ে দাও। তখন ওই বুজুর রহমতুল্লাহ তাআলা চিন্তা করলেন যে বিশর হাফির কাছে এখন যেতেই হবে, কারণ মালিকের পক্ষ থেকে বার্তা এসে গিয়েছে।
তিনবার একই স্বপ্নে
দেখেছে। তো ওই বুজুর রহমতুল্লাহ তাআলা বিশর হাফিকে তালাশ করতে বের হয়ে গেলেন। তখন খোঁজ নিয়ে দেখলেন যে বিশর হাফি এখন মদের নেশায় রয়েছে, আবার মদের আড্ডায় রয়েছে। তো তিনি একজন লোককে পাঠালেন, গিয়ে বিশর হাফিকে ডেকে নিয়ে আসো। তো সে বলল তিনি তো মদের আড্ডায় রয়েছে, নেশা অবস্থা রয়েছে। তিনি বললেন যাও ডেকে নিয়ে আসো, গিয়ে বলে দাও একজন ব্যক্তি তার সাথে দেখা করতে এসেছে কোনো এক বার্তা নিয়ে, কোনো এক সংবাদ নিয়ে, এবং বাইরে দাঁড়িয়ে রয়েছে। ওই ব্যক্তি বিশর হাফিকে গিয়ে বলল কেউ এসেছে আপনার সাথে দেখা করতে বার্তা নিয়ে। তো বিশর হাফি বললেন তাকে গিয়ে জিজ্ঞাসা করো সে কার বার্তা নিয়ে এসেছে। যখন ওই বুজুর্গকে এসে বুজুর্গ রহমতুল্লাহ আলাইকে এসে জিজ্ঞাসা করা হলো আপনি কার বার্তা নিয়ে এসেছেন, তো ওই বুজুর্গ বললেন যাও বিশরকে গিয়ে বলে দাও যে আমি আল্লাহ তাআলা বার্তা নিয়ে এসেছি। যখন বিশর হাফিকে এ কথা বলা হলো তখন তিনি যখন শুনেছে যে আল্লাহ তাআলার বার্তা নিয়ে এসেছে, তখন তিনি আসলেন বের হয়ে ওই বুজুর্গের সাথে দেখা করলেন। তখন ওই বুজুর্গ রহমতুল্লাহ পুরো ঘটনাটা বললেন, ওনার স্বপ্নে দেখা। স্বপ্নে দেখা সেই ঘটনা যখন বিশর হাফি শুনলেন তখন তিনি সাথে সাথে তওবা করে নিলেন, আর আল্লাহ তাআলার প্রেমে বিভোর হয়ে তখন তিনি খালি পায়ে বের হয়ে গেলেন, খালি পায়ে বের হয়ে গেছেন। আচ্ছা, সে যে বের হয়েছেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি কোনোদিন জুতা পরিধান করতেন না, এই জন্য তাকে হাফি বলা হয়, অর্থাৎ খালি পা সম্পন্ন ব্যক্তি। আচ্ছা, এখানে দেখেন যে আল্লাহ তাআলার নামের বরকতের কারণে তিনি গুনাহ থেকে তওবা করলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার কাছে পয়গামও গিয়েছে, আবার তিনি তওবার পর এমন মানে মকবুল হয়েছে যে তিনি জুতা পরিধান করতেন না, এখন খালি পায়ে হাঁটতেন। কিতাবে এসেছে তিনি যতদিন জীবিত ছিলেন ওনার আদবের কারণে বাগদাদের রাস্তার মধ্যে, বাগদাদ শরীফের রাস্তার মধ্যে চতুষ্পদ জন্তুরা কখনো মলমূত্র ত্যাগ করতো না, কারণ বিশর হাফি সেখান থেকে খালি পায়ে হেঁটে যেতেন, আর কখন ওনার পায়ের নিচে সে ময়লা লেগে যেত। একদিন এক ব্যক্তির চতুষ্পদ জন্তু রাস্তার মধ্যে মলত্যাগ করে দিল, তখন ওই ব্যক্তি ভয় পেয়ে গেল যে বিশর হাফি রহমতুল্লাহ আলাই জীবিত থাকা অবস্থায় বাগদাদ শরীফের রাস্তায় আমার চতুষ্পদ জন্তু কেন মলমূত্র করছে, তাহলে নিশ্চয়ই আজকে বিশর হাফির কিছু হয়েছে। খোঁজ নিয়ে দেখলেন যে বিশর হাফির রহমতুল্লাহ আলাই সেদিনে কিছুক্ষণ পূর্বে ইন্তেকাল করেছে। আসলে এহসান ভাই, যে এই ঘটনার মধ্যে খুবই চমৎকার শিক্ষণীয় বিষয়, শুধুমাত্র আল্লাহ তাআলার নাম বিসমিল্লাহ শরীফ ফের আদবের কারণে, সুগন্ধিময় করার কারণে আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে পবিত্র করে দিয়েছেন, নিজের ওলিও বানিয়ে নিয়েছেন, এবং এমন ওলি বানিয়েছেন দুনিয়াবাসীর জন্য সেটাকে উদাহরণ বানিয়ে দিয়েছেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আসলে মন জুড়িয়ে গেল যে এমন একটি ঘটনা, এত অসাধারণ একটি ঘটনা আমরা শ্রবণ করলাম, আল্লাহু আকবার, যে আল্লাহ পাকের পবিত্র কালাম, পবিত্র নাম মুবারক, সুবহানাল্লাহ, যে সম্মান করার কারণে আল্লাহ তাআলা তাকে কত সম্মান দিয়েছেন, তার নামকে কতটা বুলন্দ করেছেন, আল্লাহু আকবার। তো এটা থেকে আমাদের শিক্ষা, প্রিয় দর্শক, প্রিয় ইসলামী ভাইরা, যে আজকে আমরা অনেক সময় চলতে ফিরতে আমাদের ঘরে হোক, বাহিরে হোক, রাস্তার মধ্যে হোক, আমরা কিন্তু অনেক সময় রাস্তাঘাটে দেখবেন যে কিছু কাগজ পড়ে থাকে, কিছু পত্রিকা পড়ে থাকে, এরকমও দেখা যায় যে কুরআনে পাকের বা কায়দার কোনো একটি পৃষ্ঠা পড়ে থাকে। মাজাল্লাহ, আমরা অনেক সময় দেখার পরেও ওগুলির উপর পাড়া দিচ্ছি, ওগুলি লাথি দিচ্ছি আমরা, যদি আরবি না হোক কিন্তু বাংলাই ধরেন লেখা, কিন্তু বাংলা ভাষা এটাকেও তো সম্মান করতে হবে। অর্থাৎ প্রতিটি ভাষাকেই আমাদের উচিত সম্মান করা, আর বাংলাতে যদি আল্লাহ তাআলার নাম লেখা হয়। আচ্ছা, আমরা বুঝলাম ইমরান ভাই যে আরবি ভাষা যেটা আরবি লেখা আমরা এটা দেখে সম্মান করি। আচ্ছা ঠিক আছে, আরবি না কিন্তু বাংলা লেখাই, কিন্তু বাংলাতেও তো আল্লাহ নাম লেখা যায়,
লেখা যায় তো এই অক্ষরটা দিয়ে আল্লাহ তাআলার নাম
আল্লাহ তাআলার নাম লেখা যায়। তখন এটা দেখার পর আমরা দেখবেন যে অনেক সময় বাংলা লেখা দেখি আমরা অনেক সময় পাড়া দিই, কোনো কিছু মানে ইয়ে করি না, ভ্রুক্ষেপ করি না, কিন্তু এই আমরা কখনো ভাবছি এই বাংলা লেখার মধ্যে কিন্তু আল্লাহ পাকের নাম থাকতে পারে, হুজুর সাল্লাল্লাহু সাল্লামের নাম থাকতে পারে, আল্লাহ তাআলার সম্মানিত ব্যক্তি আউলিয়া কিরামের নাম থাকতে পারে। তো এর জন্য আমাদের উচিত দর্শকবৃন্দ যে এখন থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ তাআলা যে আজকে যেই ঘটনাটা বলা হলো যে কিতাবের মধ্যে হোক বা রাস্তাঘাটে পড়ে হোক যেই কাগজগুলির মধ্যে সম্মানিত নাম থাকবে আমাদের উচিত সেই কাগজগুলি নিয়ে তুলে ওরকম জায়গাতে ফেলে দেওয়া, হতে পারে সেটা নদীর মধ্যে বা সমুদ্রের মধ্যে বা এমন একটি উঁচু স্থানে যেন সেই কাগজটির বা সেই লেখাটির কোনো বেয়াদবি না হয়। তো এমনি এমনি যুগে যুগে ইমরান ভাই যে আল্লাহ তাআলার যে নামের আদব, আজকের বিষয়টা হচ্ছে আদবকারীরাই নবী পাকের অনুগ্রহ লাভ করবে, পাশাপাশি আল্লাহ তাআলার কাছেও কিন্তু অনেক সম্মান অর্জন করবে। তো আম্বিয়া কিরামের যে আদব রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে আদবের ব্যাপারে কিন্তু কিতাবের মধ্যে আসছে। অর্থাৎ আজকের বিষয়টা এরকম যে প্রত্যেকটা বিষয়ে কিন্তু আদব রয়েছে, এক একটি বিষয় নিয়ে আলোচনা করলে এক একটি এপিসোড করতে হবে। তো যেহেতু আমরা চেষ্টা করবো যে প্রতিটা বিষয়ে অল্প অল্প করে টাচ করে ইনশাআল্লাহ আমরা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য, যেমনিভাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আদবের কথা যখন আসে আমাদের চিন্তা করতে হবে সর্বোচ্চ যত বেশি আদব করা উচিত নবী পাকের আদব করা উচিত,
কারণ সৃষ্টিকুলের মধ্যে নবী পাকের মতো মর্যাদাশীল কেউ নেই,
আর কেউ নেই,
মর্যাদাশীল কাউকে তুলনা করা যাবে না।
আচ্ছা, যারা মর্যাদাবান হয়েছে নবী পাকের আদবের কারণে হয়েছে,
আদবের কারণে, কারণ একটা কথা প্রসিদ্ধ রয়েছে যে যে যা কিছুই পেয়েছে সেটা আদব এবং সম্মানের কারণে পেয়েছে, আর যে যা কিছু হারিয়েছে সেটা আদব এবং সম্মান না থাকার কারণে হারিয়েছে। আচ্ছা দেখেন যে শয়তান যাচ্ছে না ইবলিশ, আজকে দেখেন আমরা আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম পড়ি যে আল্লাহ তাআলার দরবার থেকে আল্লাহ তাআলার কাছে শয়তান থেকে পানা চায়, কিন্তু শয়তানের আজকে আমরা দেখি যে তার অতীত কেমন ছিল, সে পূর্বে কেমন ছিল, হাজার বছর ইবাদত করেছে, আচ্ছা মুআল্লিমুল মালাকুত ছিল, সে যদিও জিন ছিল, শয়তান জিন ছিল কিন্তু সে ফেরেশতাদের ওস্তাদ ছিল, আচ্ছা জান্নাতের খাজাঞ্চি ছিল, কোষাধ্যক্ষ ছিল, শুধুমাত্র আজকে শয়তান কেন ধ্বংস হয়েছে, জান্নাত থেকে কেন বের হয়েছে, শুধুমাত্র আল্লাহ তাআলার নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সম্মান না করার কারণে আজকে শয়তান হয়ে গেছে, ইবলিশ হয়ে গেছে, প্রতারিত হয়ে গেছে, কিয়ামত অবধি তার জন্য লানত রয়েছে, কিয়ামতের পরও সে লানত অবস্থায় থাকবে,
কিয়ামত অবধি
লানত অবস্থায় সে উঠবে, তার কোনো সম্মান দুনিয়াতে নয়, মানে নেই বলতে নেই কোনো সম্মান, শুধুমাত্র বেয়াদবির কারণে।
তো এটা হচ্ছে আদম আলাইহিস সালামকে বেয়াদবি করার কারণে তার পরিণত কেউ ইবলিশ হয়ে যায়। তো যারা আদম আলাইহিসসালামের নবী,
সর্বশ্রেষ্ঠ
নবীদের নবী,
আল্লাহু আকবার,
সকল নবীদের ইমাম যিনি, তার সামনে যদি কেউ বেয়াদবি করে তো যদিও দুনিয়াতে আমরা দেখি সে ভালো পজিশনে আছে কিন্তু ইন্তেকালের পর তার অবস্থা ভালো হবে না। যেমনিভাবে দেখুন যে কিতাবের মধ্যে আসছে সাইয়েদুনা ওয়াহাব বিন মুনাব্বাহ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত যে বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল যে 200 বছর আল্লাহ পাকের সামনে বেয়াদবি করেছে, নাফরমানি করেছে। তো সে যখন মৃত্যুবরণ করলো, তার ইন্তেকাল হলো, তখন লোকেরা তাকে, সে এতই গুণাগার ছিল যে লোকেরা তাকে জানাজাও দিত না, ময়লার স্তূপের মধ্যে ফেলে দিয়েছে। আচ্ছা আজকে দেখেন দুনিয়াতেও আমাদের এখনকার বর্তমান যুগেও যদি যত বড় গুণাগারই হোক না কেন, সে ইন্তেকাল করলে কিন্তু মানুষ ওগুলি ভুলে যায়, মানুষ কী করে, তাকে জানাজা দেয়, গোসল করে, তাকে দাফন কাজ, এগুলি কিন্তু মানুষ করে, কিন্তু সে এতটাই পাপিষ্ট ছিল যে ওই যুগের যে ওই নবীর উম্মতের, বনি ইসরাইল যুগের যত উম্মত ছিল তারাও ওই ব্যক্তিকে মৃত্যুর পরে টেনে হিসে কী করলো, তার লাশকে ময়লা স্তূপের মধ্যে ফেলে দিল। তো নবীর উপর, মুসা আলাইহিস সালামের উপর ওহি আসলো যে হে মুসা, তুমি ওই ব্যক্তির জানাজা আদায় করো। তো মুসা আলাইহিস সালাম সারপ্রাইজ হলেন যে হে আল্লাহ পাক, আমার উম্মতরা তো এটাই সাক্ষ্য দিচ্ছে যে এ তোমার 200 বছরের নাফরমানি করেছে, তোমার সামনে বেয়াদবি করেছে, আর তুমি আজকে মানে আমি নবীর কাছে বলছো যে তাকে জানাজা আদায় করতে, এর কারণ কী রয়েছে? আল্লাহ পাক ইরশাদ করেন, হে মুসা, সে আসলেই গুনাহগার ছিল, সে আসলেই বদকার ছিল, আমার সামনে 200 বছর সে নাফরমান করেছিল সত্য, কিন্তু সে একবার যখন তাওরাত কিতাব খুললো, যখন আমার আখেরি নবী, তোমারও নবী, সকল নবীদের নবী, ইমামুল আম্বিয়া যিনি, তার নাম মুবারক যখন সে তাওরাত কিতাবের মধ্যে দেখতো, তো তখনই তার উপর দুরুদ পাঠ করতো এবং আঙ্গুলের মধ্যে চুমু খেয়ে তার চোখে মালিশ করতো। বাস এই আমলটা এত বেশি আমার আল্লাহর কাছে আমার পছন্দ হয়েছে যে আমি তার 200 বছরের গুনাহকে মাফ করে
দিলাম।
আল্লাহ, আপনি দেখেন দর্শকবৃন্দ, এই ঘটনা থেকে অসংখ্য মাদানী ফুল, বিশেষ করে নবিয়ে পাকের আদব করার কারণে একজন পূর্ববর্তী নবীর উম্মত, আমার নবীর উম্মতও ছিল না, মুসা আলাইহিস সালাতুয়াসসালামের উম্মত ছিল, যে আপনার আমার নবীর শানে আদব করার কারণে, নামের আদব করার কারণে যদি সে 200 বছর গুণ আল্লাহ মাফ করে তাকে জান্নাত দিতে পারে, তো আজকে আপনি আমি তো আপনার আমার নবীর উম্মত, আখেরি নবীর উম্মত রয়েছি, তো সেই নবীর শানে যদি আমরা আদব করি, সেই নবীকে যদি আমরা সম্মান করি, আর বিশেষ করে সেই নবীর নাম মুবারক যখনই আসবে, আমার নাম শুনে দুরুদে পাক পাঠ করে যদি আমরা আঙ্গুলে চুমু দিয়ে চোখে মালিশ করি, তাহলে তার অবস্থা কী হবে? সে কি মাফ পাবে না? তাকে কি আল্লাহ ক্ষমা করবে না? অবশ্যই ক্ষমা লাভের একটি মাধ্যমও রয়েছে, নবীয়ে পাককে সম্মান করা, নবীয়ে পাককে নামকে আদব করা। তো আরও কিছু আদবের বিষয় আমরা শুনবো, যে কোন কোন বিষয়ের প্রতি আদব আমাদের রাখা উচিত রয়েছে। ম্যাম,
মাশাআল্লাহ, যে আপনি নবীয়ে পাকের আদব বলেছেন, এটা তো রাখতেই হবে, প্রত্যেকটি বিষয়ে আমাদের আদব রাখা প্রয়োজন। যেমন বুজুগানের দিন রয়েছে, যারা আল্লাহওয়ালা রয়েছে, আল্লাহ পাকের দরবার যাদের মর্যাদা রয়েছে, যারা আল্লাহ তাআলা যাদের সম্মানকে সমুন্নত করেছেন, শানকে বাড়িয়েছেন। যেমন আল্লাহর ওলির আদবের কেমন বরকত, কোটি কোটি হাম্বলিদের যিনি ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, যে একবার হলো কি, এক গুনাহগার ব্যক্তি নদীর এক পাশের মধ্যে ওযু করছিলেন।
আচ্ছা,
তখন যখন তিনি ওযু করতেছিলেন, তো তিনি দেখলেন যে আরেক পাশে কোটি কোটি হাম্বলিদের ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ওযু করছিলেন। তখন ওই গুনাহগার বান্দা দেখলেন যে সে যে ওযু করছে, এখন ওযুর পানিটা বয়ে ইমাম আহমদ বিন হাম্বলের দিকে যাচ্ছে।
আচ্ছা, তার জায়গাটা উঁচু ছিল।
হ্যাঁ, উঁচু ছিল। এখন অর্থাৎ তার ওযু করা পানিটা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ দিকে যাচ্ছে। তো সেই গুনাহগার বান্দা চিন্তা করতে লাগলো, আমার মতো গুনাহগার বান্দার ওযুর পানি একজন আল্লাহর ওলির দিকে যাচ্ছে, এটা কীভাবে হয়? যদি সে গুনাহগার ছিল, এখন সে উঠলো, এখন অপর পাশে চলে গেল, অর্থাৎ এতক্ষণ তার ওযুর পানি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহর দিকে যাচ্ছে, এখন সে উঠে অন্যদিকে চলে গেল, এখন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহর ওযুর পানি ওই গুনাহগার বান্দার দিকে যাচ্ছে। এটা ছিল তার আদব। তার মৃত্যুর পর কেউ তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো যে আল্লাহ তাআলা তোমার সাথে কীরকম আচরণ করেছে, তো সে বলল আল্লাহ তাআলা তার ওলি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহকে যে আমি সম্মান করেছি, আদব দেখিয়েছি, সেটার কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ
করেছে।
একজন আল্লাহর ওলি মানে ওযুর পানি তার দিকে যাচ্ছে, সে চিন্তা করে, মানে ছোট, যদি আমরা দেখি ছোট্ট আমল,
কোনো নেকি বড় কোনো নেকি নয়,
অনেক ছোট্ট কিন্তু আমলটা, যে ওযুর পানি কিন্তু স্বাভাবিকভাবে পানি ওইদিকে যাচ্ছে, বয়ে যাও, এটা স্বাভাবিক, কিন্তু শুধুমাত্র ওই ছোট্ট আমলটা আল্লাহ তাআলার দরবারে এমন পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। আসলে ছোট আমল, ছোট আদব, কাকে আদব করলে বা সম্মান দেখানোর কারণে কখন বান্দা মকবুল হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়, সেটা বলা যায় না।
আউলিয়া কিরামের যারা জীবিত আছে, এদের তো আদব করতে হয়, পাশাপাশি এদের ওফাতের পর, জাহিরি ওফাতের পর এদের মাজার
আদব করা উচিত। যেমন আল্লাহ হযরত রহমাতুল্লাহ তাআলাই বলেছেন না নিজের কিতাবের মধ্যে যে মাজার শরীফের একটা আদব রয়েছে। যেমন যেমন উদাহরণস্বরূপ, যদি কোনো আল্লাহর বলি, কোনো আল্লাহ পাকের নেককার বান্দা, এখন সে তিনি জীবিত রয়েছেন, আমি যদি তার দরবারে যাই, কীভাবে যায়? হাত বেঁধে, চক্ষুকে চক্ষুকে নিচের দিকে রেখে, দৃষ্টিকে নিচের দিকে রেখে, আদব করা প্রয়োজন, তেমনইভাবে যায়। তো মাজারে পাকও তেমনইভাবে যেতে হবে। যেমন আল্লাহ রহমতুল্লাহ বলেছেন না, মাজারে পাক রজা মুবারক থেকে, রজা শরীফ থেকে কমপক্ষে 4 হাত দূরে দাঁড়ানো, তারপরে আপনার যতটুকু সম্ভব দাঁড়িয়ে কী করা, জিয়ারত করা, চিল্লাচিল্লি না করা, উচ্চস্বরে কথা না বলা, উচ্চস্বরে কোনো কাজ না করা, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে যেন আদব বজায় থাকে। তাহলে তারপরে মাজার শরীফকে স্পর্শ করা থেকে বেঁচে থাকা, মাজার শরীফের যে চাদর রয়েছে, গিলাফ শরীফ রয়েছে, সেগুলো যেন পায়ে না লাগে, হাতে না লাগে, অর্থাৎ এমন কোনো কাজ করা যাবে না যে যে কাজটা আমি জীবিত থাকা অবস্থায় করতে পারবো না, এখন তার ইন্তেকালের পর সেটা করবো। তো মাজার শরীফ থেকে দূরে থাকতে হবে, মাজারে যখন যাব তখন হাত বেঁধে যতটুকু সম্ভব আমাদেরকে আদব বজায় রাখতে হবে, ইনশাআল্লাহ
রাখতে হবে ইনশাআল্লাহ তাআলা। আর পাশাপাশি দর্শকবৃন্দ, বিশেষ করে আউলিয়া কিরাম যারা রয়েছে আল্লাহ তাআলার কাছে, এরা কিন্তু মনোনীত, আল্লাহ তাআলার এরা প্রিয় বান্দা রয়েছে, তো এদেরকে ওইভাবে আদব করতে হবে। পাশাপাশি আউলিয়া কিরাম যেভাবে রয়েছে, পাশাপাশি আমাদের বড় যারা সিনিয়র পার্সন যারা রয়েছে, হতে পারে বাবা মা, বাবা মাকে তো অবশ্যই আদব করতে হবে, বড় ভাই যারা রয়েছে আমাদের মাঝে, যারাই বড় হোক, সেটা একদিনের বড় কিন্তু আমার থেকে তো বড়, তাদেরকেও সেরূপ আদব করতে হবে, যতটা যদি আমার 20 বছরও যদি কেউ বড় হয় তাকে যেমন আদব করতে হবে, আমার একদিনের বড় কেউ তেমনই আদব করতে হবে। আদবের বিষয়টা এমন, আপনি দেখবেন যে ইমরান ভাই যারা যত বড় মর্যাদার অধিকারী ছিল না কেন, অলিদের সানে কেউ বেয়াদবি করলে তার সে সেখান থেকে
কথা বা আদব বা নসিব বেয়াদব বেনসিব।
যেমনিভাবে অলি আবদাল হওয়ার পরেও হুজুর গাউসে পাক রহমতুল্লাহ আলাই ইনি ছিলেন সকল অলিদের সর্দার, তো এর আদব কেমন? একটা হচ্ছে অন্যান্য অলিদের আদব তো রয়েছে, কিন্তু সকল অলিদের উপর হচ্ছে হুজুর গাউসে পাক রহমতুল্লাহ আলাই। আচ্ছা, তিনজন আবদালের কথা আসছে বর্ণনার মধ্যে, যে তিনজন আবদাল তারা আকাশ দিয়ে উড়ছিল। আচ্ছা, আবদালের ক্ষমতা দেখেন, তারা আকাশ দিয়েও উড়ার ক্ষমতা রাখে, তো তারা আকাশ পথে উড়ছিল। তো অমন সময়ে যখন এমন বরাবর আসলো যে ওই বরাবর ছিল হুজুর গাউসে পাক রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফ, এখন একজন আবদাল ভাবলো যদি আমরা এই বরাবর দিয়ে যাই তো গাউসে পাকের সামনে বেয়াদবি হবে। একজন আবদাল চলে গেল ডান দিকে, আরেকজন আবদাল ছিল সে চলে গেল বাম দিকে, আর আরেকজন যে আবদাল ছিল সে কোনো দিক চিন্তাভাবনা না করে হুজুর গাউসে পাকের মাজার উপরে দিয়ে সে চলে গেল। তো যাওয়ার পর সে সঙ্গে সঙ্গে আকাশ থেকে পড়ে মাটির মধ্যে পড়ে তার হাড় মোড় সব কিছু ভেঙে চুরমার হয়ে গেল। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে আল্লাহ পাক এটাই শিক্ষা দিয়েছে, বোঝাচ্ছে যে তুমি যত বড় আবদাল হও না কেন, গাউসে পাকের সানে বেয়াদবি করলে তোমার অবস্থা এমনই হবে। আচ্ছা দেখেন, আবদাল হওয়ার পরেও যে গাউসে পাকের সানে বেয়াদবি করে তার অবস্থা যদি এমন হয়, আর আমরা সাধারণ যারা, আমরা তো অলি আবদাল এটা তো অনেক পরের বিষয়, আমরা গুনাহগার, আমরা যদি অলির সানে হুজুর গাউসে পাকের সানে বেয়াদবি করি আমাদের অবস্থা কী হবে? আর যদি কেউ আম্বিয়ার সানে করে, আচ্ছা তার অবস্থা আরও খারাপ হবে। যারা সাহাবিদের সানে করে এদের অবস্থা তো আরও খারাপ, আর যারা নবিয়ে পাকের সানে করবে এদের অবস্থা আরও ভালো,
অবস্থা অনেক খারাপ হবে। আসলে আদব সম্পূর্ণরাই হচ্ছে সম্মানিত। যেমনভাবে বর্ণিত রয়েছে যে বনি ইসরায়েলের যে ঘটনাটা মাদানী চ্যানেলে অনেকবার বলা হয়েছে, আমরাও বলে থাকি যে বনি ইসরায়েলের একজন ব্যক্তি ছিল, এমন নেককার ছিল যে সে যখন রাস্তাতে যেত তার মাথার মধ্যে মেঘের একটি টুকরাকে করত ছায়া দিত। তো সেই তিনি রহমতুল্লাহ তাআলাই একদিন ওই বুজুর রহমতুল্লাহ তাআলাই একদিন একটি গাছের নিকট বসেছিলেন। তো ওই জামানার যে সবচেয়ে বড় গুণাগার ছিল বনি ইসরায়েলের, সে রাস্তাতে যাচ্ছিল, তো সে দেখতে পেল যে ওই বুজুর রহমতুল্লাহ বসে আছে আর মেঘের টুকরো তার মাথার মধ্যে ছায়া দিচ্ছে। ওই গুণাগার বান্দা চিন্তা করলো আমি সবচেয়ে বড় গুণাগার, আর তিনি কতই না নেককার যে তিনি যখন হেঁটে যায় তখন আর ম্যাগের টুকরা তাকে ছায়া দেয়, তিনি বসে আছে তো এখানে সেখানেও ছায়া দিচ্ছে। যদি আমি তার সাথে গিয়ে কিছুক্ষণ বসি হয়তো তার উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হবে আর সেটা থেকে আমি কিছু পাবো। আচ্ছা, এখানে ওই গুণাগার বান্দার অন্তর ছিল লজ্জা আর আদব, যে ওই আল্লাহর ওলির দরবারে আমি যাবো কিছু আমি পাবো, এখানে আদবও ছিল লজ্জাও ছিল। তো সে গিয়ে ওই যিনি আল্লাহর ওলি ছিল তার পাশে বসে গেলেন। এখন ওই নেককার বান্দার অন্তরে কী চিন্তা আসলো যে আমি নেককার, সে এত বড় গুণাগার, আমার সাথে সে বসে এটা তো মানায় না। আজকে আমাদের সাথে হয় না, সম্মানিত লোকের সাথে যদি উদাহরণস্বরূপ মালিকের সাথে কর্মচারী বসছে, এখন মালিক বলে এখানে কি উঠে যাও হয় আমার তো। এখন ওই বুজুর্গ ওই নেককার বান্দার চিন্তা আসলো আমি এত বড় নেককার আর সে সবচেয়ে বড় গুণাগার, সে আমার সাথে বসে কীভাবে, এটা তো মানায় না। বলে না এখানে কি তুমি উঠে যাও, শুধু এটা বলেছে। এখন ওই গুণাগার বান্দা উঠে গেছে, এখন ম্যাগের ছায়া নেককার বান্দার কাজকে ছেড়ে দিয়ে নেককার বান্দাকে ছেড়ে দিয়ে গুণাগার বান্দার পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। ওই জামানার যিনি নবী ছিল আল্লাহ তাআলা তার প্রতি ওহী নাজিল করলেন যে তুমি গিয়ে নেককার বান্দাকে বলে দাও তার আমলনামা ধ্বংস করে দেওয়া হয়েছে, নেকিকে বরবাদ করে দেওয়া হয়েছে, সে যেন আবার নতুন করে আমলনামা শুরু করে দেয়, আর গুণাগার বান্দাকে সুসংবাদ দাও তার মধ্যে লজ্জা ছিল আদব ছিল এটার কারণে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছে। এখন নেককার বান্দার আমলনামা জিরো, গুনাহগার বান্দার আমলনামা জিরো, দুজনে যেন নতুন করে আবার আমলকে শুরু করে দেয়। আসলে এখানে দেখেন যে গুনাহগার বান্দার অন্তরে শুধু লজ্জাও ছিল আবার আদবও ছিল, যে আল্লাহর ওলিকে আদব করার কারণে, আল্লাহর ওলির কাছে যাওয়ার কারণে, রহমত পাওয়ার নিয়ত যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে মাফও করে দিয়েছে আবার সম্মানও দান করেছে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, যে আদবকারীরা আসলে এমনই হয়ে থাকে, যারা দুনিয়াতে আদব করে থাকে, হোক সেটা সাধারণ যেই হোক, আদব এটা এমন একটি নিয়ামত, এটা মানুষের এমন একটি বিশেষ গুণ যেই গুণের কারণে সে বড় বড় নেকি প্রয়োজন হয় না। অর্থাৎ আদবের কারণে, এই আদব এমন একটি গুণ যেই গুণের কারণে আল্লাহ তাআলা তাকে দামি করে দিয়েছেন, যেই গুণের কারণে অসংখ্য গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, যেই বিষয়ে আদব করার কারণে আল্লাহ তাআলা অসংখ্য যাদের উপর জাহান্নামও আজীব হয়ে যাওয়ার উপক্রম রয়েছে এদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। কুরআনে পাক, আল্লাহ পাকের একটি কিতাব, এই কিতাবেরও আদব রয়েছে। আমরা যে ধর্মীয় গ্রন্থ পড়ি এগুলিরও একটি আদব রয়েছে। এমন একটি ঘটনা যে এক ফাসিক গুনাহগার যুবক ছিল যার কারণে ওইখানকার মুসলমানরা অতিষ্ঠ হয়ে যাচ্ছিল, তাকে সবাই ঘৃণা করত এবং তাকে খারাপ কাজ না করার জন্য তাকে নিষেধও করা হতো। অবশেষে সেই গুনাহগার ব্যক্তি যুবকের যখন ইন্তেকাল হলো, কেউ তাকে স্বপ্নের মধ্যে মাথার মধ্যে একটি মুকুট দেখতে পেল এবং ফেরেশতাদের সাথে জান্নাতে ভ্রমণ করতে দেখলো, এবং সে স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করা হলো, তোমার এই মর্যাদা কোত্থেকে আসছে? তুমি তো দুনিয়াতে গুনাহ করতে গুনাহগার ছিলে। তখন সে বলতে লাগলো যে আমি দুনিয়াতে গুনাহ করতাম, আমি গুনাহগার ছিলাম, এটা সত্য ছিল, কিন্তু আমি একবার কুরআনে পাক যখনই আমার সামনে আসতো, যখন আমি কুরআনে পাক দেখতাম, আমি দাঁড়িয়ে যেতাম এবং আদব সহকারে এটার দিকে তাকাতাম। এই আদবের কারণে আমাকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দেখেন আজকে কুরআনে পাক কিন্তু আমরাও দেখি, আমাদের ঘরেও অনেকের ঘরে আছে। এখন কুরআনে পাককে আমরা কীভাবে আদব করব? আদবের অনেকগুলো স্কেল রয়েছে, অনেকগুলো স্টেপও রয়েছে। তো আমরা কুরআনে পাক যখন আমাদের ঘরে রাখছি, আমি কি কুরআনে পাক প্রতিদিন তেলাওয়াত করি কি না? আচ্ছা, দেখেন আজকে আমাদের ঘরের মধ্যে অসংখ্য ফার্নিচার রয়েছে, যেটা আজকে আমাদের ঘরের ইসলামী বোনেরা হোক বা ঘরের কোনো কেয়ারটেকার, ঘরের কোনো বুয়া হোক না কেন, ঘরের ফার্নিচার থেকে শুরু করে প্রতিটা জিনিস কিন্তু প্রতিটা দিন পরিষ্কার করা হয়, ধুল পড়লে ওই ধুলটা মোছা হয়। কিন্তু কুরআনে পাকও ঘরের মধ্যে রয়েছে, সব কিছু ধোয়া হয়, সব কিছু পরিষ্কার করা হয়। কিন্তু কুরআনে পাকের দিকে তাকালে এর যে গিলাফ শরীফ রয়েছে, কাপড় দিয়ে যেটাকে আমরা ঢেকে রাখি, গিলাফ শরীফ রয়েছে, ওই গিলাফের মধ্যে যদি আমাদের চোখ পড়ে, দেখবো এটা এক সপ্তাহ, দু সপ্তাহ, এক মাস, দু মাস, এক বছর হয়ে গেছে, ওই গিলাফের মধ্যে ধুলবালি জমে এটা ময়লার স্তূপ হয়ে গেছে। মাজাল্লাহ, এরকম যেন না হয় দর্শকবৃন্দ। যেমনিভাবে প্রতিটা জিনিস আমরা পরিষ্কার করে রাখি, সবার আগে আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে কুরআনে পাকের ওপর। এটাকে যেমনিভাবে পরিষ্কার করতে হবে, পাশাপাশি শুধু পরিষ্কার নয়, এটাকে আমাদের উচিত কুরআনে পাক রেগুলার তিলাওয়াত করা, অজু সহকারে আদবের সঙ্গে ধরা। যখনই আমরা ধরবো যেন আমাদের ওই ধরার মধ্যেও এটা আদবের ভাব থাকে। আজকে নর্মালি আমরা অন্যান্য কিতাবাতে যেভাবে ধরি, আবার এমনি রেখে দেই কোনো রকমভাবে জোরে আমরা রেখে দেই, তো কুরআনে পাকটা এভাবে রাখা যাবে না, এটা আদব সহকারে রাখতে হবে। যেমনিভাবে ছোট শিশু, একে যখন মানুষ ধরে খুব আস্তে সফটলি ধরে, যেন সে ব্যথা না পায়, আবার কোথাও যদি সে তাকে রাখে আস্তে রাখে, এটা হচ্ছে আদব। এটা তো ওইভাবেই কুরআনে পাক দামি যেই বিষয়গুলি রয়েছে, মসজিদে প্রবেশ করার সময় আদব রয়েছে, আসলে এই বিষয়গুলি অনেক বড়, যেটা নিয়ে বয়ান করলে কয়েকটি এপিসোডের প্রয়োজন হবে। তো আমাদের সময় প্রায় শেষের দিকে দর্শকবৃন্দ, তো আমাদের মনে রাখতে হবে এবং এই অনুষ্ঠান থেকে যেন আমরা এতটুকু অন্ততপক্ষে শিক্ষা নিতে পারি যে প্রতিটি বিষয়ের আদব রয়েছে, বড় হোক সে, ছোট হোক সে, যেই লেভেলের হোক সে, ধনী হোক বা গরিব হোক, অর্থাৎ যেমনই হোক না কেন, কালো হোক বা ফর্সা হোক, সে যেই লেভেলের হোক, প্রত্যেকটা লেভেলের মানুষকে প্রত্যেকটা জিনিসের আদব সম্মান করতে হবে। যদি আমরা এটা করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমরা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হব, আল্লাহ পাকের দয়া পাবো, আল্লাহ পাকের রহমত পাবো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ আমাদের অর্জন হবে ইনশাআল্লাহ আজদা বাজাল। আজকের প্রোগ্রাম থেকে যা শিখলাম, যা শুনলাম, আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং এরই উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবী ইল আমিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আজদা বাজাল আগামী পর্বে আমরা আরও সুন্দর একটি বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের বাংলার সঙ্গেই থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।